ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভেচ্ছা সবাইকে, স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি আমি জয়তী দাশগুপ্ত। বাংলাদেশে আর ভারতে এখন রাত, আর ওয়াশিংটনে এখন দুপুর ১২টা। আজকের অনুষ্ঠানে শুনবেন ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
বাংলাদেশ সফররত চীনের প্রেসিডেন্ট আশা প্রকাশ করেছেন যে চীন ও বাংলাদেশের বর্তমান সহযোগিতার সম্পর্ককে আগামী দিনে কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করা হবে।
কলকাতা থেকে পরমাশিস খোসরায়ের একটি রিপোর্ট।
দেশের মোস্ট ওয়ান্টেড দাউদ ইব্রাহিমের টাকাতেই যত রকম জঙ্গি কার্যকলাপ এদেশে চলছে জানাচ্ছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ।
চীনের প্রেসিডেন্টের বাংলাদেশ সফর উপলক্ষে একটি বিশ্লেষণমূলক সাক্ষাৎকার।
চীন তার বাণিজ্যিক স্বার্থে এবং কানেক্টিভিটির স্বার্থে একটি দেশের সাথে সম্পর্ক রক্ষা করে বাংলাদেশের সাথেও সে সম্পর্ক রক্ষা করে আসছে এবং ভারতের সাথে একইভাবে সে সম্পর্ক রক্ষা করবে।
তবে প্রথমেই রয়েছে যথারীতি বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। বাংলাদেশ সফররত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আশা প্রকাশ করেছেন চীন এবং বাংলাদেশের বর্তমান দ্বিপাক্ষিক সহযোগিতার সম্পর্ককে আগামী দিনে কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করা হবে। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বৈঠকে দুদেশ খুবই ঘনিষ্ঠভাবে আঞ্চলিক এবং আন্তর্জাতিকভাবে পারস্পরিক স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে একমত হয়েছেন। এ সম্পর্কে ঢাকা থেকে জহুরুল আলমের বিস্তারিত রিপোর্ট।
শুক্রবার ঢাকায় চীনের প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক বৈঠক শেষে দুই দেশের মধ্যে বিভিন্ন উন্নয়ন খাতে ২৬টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর এবং চীনের সহায়তা পুষ্ট ৬টি প্রকল্পের কাজ উদ্বোধনের পর সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে দেয়া বিবৃতিতে শি জিনপিং বলেন, চীন এবং বাংলাদেশ ভালো প্রতিবেশী, বন্ধু এবং উন্নয়ন অংশীদার। শেখ হাসিনা বলেন বৈঠকে দুই দেশ খুবই ঘনিষ্ঠভাবে আঞ্চলিক এবং আন্তর্জাতিক ভাবে পারস্পরিক স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে একমত হয়েছে। এর আগে সকালে বাংলাদেশে দুই দিনের এক সফরে ঢাকা পৌঁছালে চীনের প্রেসিডেন্টকে বিমানবন্দরে স্বাগত জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বিকেলে শি জিনপিং স্পিকার শিরিন শারমিন চৌধুরী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে পৃথক বৈঠক করেন। তিনি আগামীকাল সকালে ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশ ও চীনের সম্পর্ক নিয়ে আরও বিস্তারিত এবং বিশেষজ্ঞের মতামত শুনবেন বিশ্ব সংবাদের পর। থাইল্যান্ডের শোকার্ত জনগণ তাদের অত্যন্ত প্রিয় প্রয়াত রাজা ভূমিবল আদুলিয়াদের প্রতি শেষ শ্রদ্ধা জানানোর জন্য কালো পোশাক পরিধান করেছে। রাজা বৃহস্পতিবার ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাসপাতাল থেকে রাজার মরদেহ শুক্রবার দুপুরে গ্র্যান্ড প্যালেসের দূষিত মাজা প্রসাদ থ্রোন হলে নিয়ে যাওয়ার সময় রাস্তার দুধারে হাজার হাজার শোকাহত মানুষ তার প্রতি শেষ সম্মান জানানোর জন্য সমবেত হয়। তার উত্তরাধিকারী যুবরাজ মাহা ওয়াজিরালং কর্ণ তার পিতাকে শেষ শ্রদ্ধা জানান এবং রাজকীয় স্নানসহ শেষকৃত্য আনুষ্ঠানিকতা পালন করেন। দেশটিতে সরকারিভাবে এক বছর শোক পালন করা হবে। মন্ত্রিসভা চিত্তবিনোদনের সংগঠনগুলোকে এক মাস পর্যন্ত কার্যক্রম স্থগিত রাখার আহ্বান জানিয়েছে। বেশ কিছু প্রদেশে পর্যটকদের নানা অনুষ্ঠান বাতিল করা হয়েছে। প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন ভূমিবল থাই জনগণের প্রতি সেবার যে নজির রেখে গেলেন তা ভবিষ্যৎ প্রজন্ম শ্রদ্ধাভরে স্মরণ করবে। সারা বিশ্বের নেতৃবর্গ রাজার মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিক্স বিমস্টেক লিডার্স আউটরিচ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। ভারতের গোয়ায় অনুষ্ঠিত ওই সম্মেলনের পাশাপাশি তিনি রাশিয়ার প্রেসিডেন্ট এবং ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করবেন। এ সম্পর্কে ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমির খসরু।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের দক্ষিণ পশ্চিম রাজ্য গোয়ায় 15 ও 16 অক্টোবর অনুষ্ঠিত ব্রিক্স এবং বিমস্টেক লিডার্স আউটরিচ শীর্ষ সম্মেলনে যোগ দিতে রোববার সকালে ঢাকা ত্যাগ করবেন। সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ আরও কয়েকজন সরকার প্রধানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে কথা রয়েছে।
বাংলাদেশে বৈদেশিক অনুদান প্রাপ্ত কোনো এনজিও দেশের সাংবিধানিক এবং সংবিধান প্রতিষ্ঠান নিয়ে কোনো বিদ্বেষমূলক ও মর্যাদাহীনকর মন্তব্য করলে সেই প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল করার ক্ষমতা সম্পন্ন বৈদেশিক সহযোগিতা বিল জাতীয় সংসদে পাশ হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। এ সম্পর্কে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ঢাকাস্থ মিশন প্রধানগণ এক বিবৃতিতে বলেছেন, এতে উন্নয়ন প্রকল্পগুলো সুষ্ঠুভাবে এবং যথাসময়ে বাস্তবায়নের পথে বাধা সৃষ্টির সম্ভাবনা থেকে যায়, তাছাড়া এর মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতাও সীমিত হয়ে যাবে। বিবৃতিতে বলা হয়, স্থানীয় আন্তর্জাতিক এনজিওগুলো যে কর্মকাণ্ড পরিচালনা করছে তা উন্নয়নে সাফল্য এনে দিয়েছে এবং সিভিল সোসাইটি মানবাধিকার প্রশ্নে অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাচ্ছেন। বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতগণ দাতাদের অর্থায়নে পরিচালিত এনজিওগুলো যাতে বাধা বিঘ্নবিহীন ভাবে তাদের ভূমিকা পালন করতে পারে এবং তাদের মত প্রকাশের স্বাধীনতা যাতে ক্ষুণ্ণ না হয় তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
সিরিয়ার পর্যবেক্ষণ দলের মতে বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পোতে রাশিয়ার যুদ্ধ বিমানের সাহায্যে সিরিয়া সরকার জোর বিমান আক্রমণ চালিয়েছে। রাতের থেকে শুরু ওই হামলা শুক্রবার সকাল পর্যন্ত চলতে থাকে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর রিপোর্টে বলা হয়েছে, আলেপ্পোর পূর্বাঞ্চলে শুক্রবার সকাল পর্যন্ত ডজন খানেক বিমান হামলা হয়। সকালের মাঝামাঝি সময়ে বিমান আক্রমণ শেষ হবার পরেও শহরের উত্তর ও দক্ষিণাঞ্চলে শেষ প্রান্তে লড়াই চলেছে। আলেপ্পোর সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বিমান আক্রমণে হতাহতের সংখ্যা এখনও সঠিকভাবে জানা সম্ভব হয়নি। কিছু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের সঙ্গে নির্ধারিত বৈঠকের ঠিক একদিন আগে নতুন করে এই বিমান আক্রমণের ঘটনা ঘটল। এ মাসের গোড়ার দিকে ওয়াশিংটন এবং মস্কোর মধ্যকার কূটনৈতিক আলোচনা বন্ধ হয়ে যাওয়ার পর এই দুই প্রতিনিধির এটাই প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল স্যান্টোস বৃহস্পতিবার জানিয়েছেন, ব্যর্থ শান্তি চুক্তির পুনরায় প্রতিষ্ঠার আশায় তিনি দেশের মাওবাদী বিদ্রোহী দলের সঙ্গে অস্ত্রবিরতি চুক্তির মেয়াদ বাড়াতে রাজি আছেন। কলম্বিয়ার সরকার এবং রেভলিউশনারি আর্মড ফোর্সেস অফ কলম্বিয়া অর্থাৎ ফার্কের সঙ্গে মূল অস্ত্রবিরতি চুক্তিটি অক্টোবর মাসের শেষের দিকে শেষ হবে, তবে তা এখন এবছরের শেষ পর্যন্ত বাড়ানো হচ্ছে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে স্যান্টোস বলেন,
La gran mayoría me ha pedido que encontremos una solución pronta, porque la incertidumbre es enemiga del proceso.
তিনি বললেন, ডিসেম্বর মাসের 31 তারিখ পর্যন্ত দ্বিপাক্ষিক অস্ত্রবিরতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এটি আমি সুস্পষ্ট করে বলে দিচ্ছি যে এটা চূড়ান্ত শর্ত অথবা শেষ সময়সীমা নয়, কিন্তু আমি আশা করি যে নতুন চুক্তি প্রতিষ্ঠার আনুষঙ্গিক বিষয়গুলো যথাসম্ভব আগেই শেষ করা হবে। শান্তি চুক্তিটি গণভোটে বাতিল হওয়া সত্ত্বেও প্রতিবাদকারীরা সরকারের অস্ত্রবিরতি চুক্তি এগিয়ে নিয়ে যাওয়ার দাবিতে বোগোটায় বিক্ষোভ করে। প্রেসিডেন্ট স্যান্টোস প্রতিবাদকারীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং এর পরপরই তিনি অস্ত্রবিরতি চুক্তির সময়সীমা বাড়ানোর ঘোষণা দেন। পশ্চিমবঙ্গের খাগড়াগড় বিস্ফোরণকাণ্ড সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে জঙ্গি জেহাদি কার্যক্রমের পেছনে দেশের মোস্ট ওয়ান্টেড দাউদ ইব্রাহিম এর টাকা নিয়োগ করছে বলে জানাচ্ছেন পরমাশিস ঘোষ রায়।
উপমহাদেশ জুড়ে যেখানে জঙ্গি জিহাদি কাজকর্ম বাড়ছে, সেখানেই নাশকতা প্রশিক্ষণের জন্য টাকা ঢালছে পাকিস্তানে গা ঢাকা দিয়ে থাকা দাউদ ইব্রাহিম। কেন্দ্রীয় গোয়েন্দারা বলছেন, দুই বাংলা জুড়ে সাম্প্রতিক যতগুলি জঙ্গি জিহাদি নাশকতার ঘটনা ঘটেছে তার ব্যাকরুম সাপোর্ট সিস্টেম হিসেবে রয়েছে দাউদ ইব্রাহিমের টাকায় গড়ে ওঠা শাহাদাত ই হিকমা। দাউদের এই সংগঠন এখন শহীদ হামজা ব্রিগেড। 26 সেপ্টেম্বর বনগাঁর বাগদা রোড থেকে পুলিশের এসটিএফ এর হাতে ধরা পড়া বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড জঙ্গি আনোয়ার হোসেন ফারুক, জামাই ফারুক ওরফে কালো ভাইও দাউদের এই সংগঠনের কাছ থেকে প্রশিক্ষণ প্রাপ্ত। তাকে জেরা করে শাহাদাত ই হিকমা এবং শহীদ আমজা ব্রিগেড সম্পর্কে বিশদ তথ্য পেয়েছেন গোয়েন্দারা। বাংলাদেশি ফারুকের সঙ্গে দাউদ ইব্রাহিমের যোগসূত্র সামনে আসার পরই ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি ফারুককে জেরা করার তোড়জোড় শুরু করেছে বলে খবর। পরমাশিস ঘোষরায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোয়েটা শহরে শুক্রবার বন্দুকধারী মোটরসাইকেল আরোহীরা পাকিস্তানি আধা সামরিক বাহিনীর অন্তত তিনজন সেনাকে হত্যা করেছে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল। ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে এবং 1575 কিলোহার্টজ। যেমনটি হয়তো একটু আগেই আপনারা বিশ্ব সংবাদে শুনেছেন যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুদিনের সফরে এখন বাংলাদেশে রয়েছেন। চীনা প্রেসিডেন্টের বাংলাদেশে এই সফরকে পর্যবেক্ষকরা একটি ঐতিহাসিক সফর বলে আখ্যায়িত করেছেন। চীন বাংলাদেশের মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক যেমন, তেমনি এই সম্পর্কে ভূ রাজনৈতিক গুরুত্ব নিয়ে বিশ্লেষণ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তারেক শামসুর রহমান। সাক্ষাৎকারটি নিয়েছেন আনিস আহমেদ।
অধ্যাপক তারেক শামসুর রহমান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর এই সফরের মধ্য দিয়ে চীন ও বাংলাদেশের সহযোগিতামূলক সম্পর্ক বা এক ধরনের কম্প্রিহেনসিভ রিলেশনশিপ, কৌশলগত অংশীদারিত্ব অর্থাৎ স্ট্র্যাটেজিক পার্টনারশিপে উন্নীত বলে মন্তব্য করা হচ্ছে। তো এই দু ধরনের সম্পর্কের গুণগত পার্থক্যকে আপনি কিভাবে দেখেন?
আসলে সহযোগিতামূলক যে সম্পর্কের কথা বলা হচ্ছে, এই সহযোগিতা সম্পর্কের ভিত্তি অনেক আগেই রচিত হয়েছিল, বিশেষ করে 1975 সালের 31 আগস্ট যখন বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক রচিত হয়, কূটনৈতিক সম্পর্ক রচিত হয়। তারপর থেকেই মূলত সহযোগিতামূলক সম্পর্কের ভিত্তি ধীরে ধীরে সম্প্রসারিত হয়ে আসছে এবং এটা বর্তমানে একটা নতুন উচ্চতায় উপনীত হয়েছে চীনের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে। আর কৌশলগত সম্পর্কের যে কথাটা বলা হচ্ছে, সেটা হচ্ছে যে ভূ রাজনৈতিকগত কারণে বাংলাদেশের যে অবস্থান, বিশেষ করে ভারত মহাসাগর অঞ্চলভুক্ত দেশগুলোকে কেন্দ্র করে চীনের যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজির কারণেই বাংলাদেশের অবস্থানটা চীনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং চীন যেটাকে বলছে ওয়ান বেল্ট ওয়ান রোড এবং মেরিটাইম সিল্ক রোড, এবং সেটা বাস্তবায়নের করার যে প্রক্রিয়া চীন ইতিমধ্যে শুরু করে দিয়েছে, সেই প্রেক্ষাপটের আলোকে বাংলাদেশের অবস্থানটা চীনের
ওয়ান বেল্ট ওয়ান রোড, সেই বিষয়টি বাংলাদেশের আর্থসামাজিক ক্ষেত্রে কি ধরনের প্রভাব ফেলবে?
দেখেন, এই ওয়ান বেল্ট ওয়ান রোড কর্মসূচি চীনের যিনি বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং, তার একটি ব্রেন চাইল্ড আমরা বলতে পারি। এর দুটো ভাগ আছে, একটি হচ্ছে চীনের একটি অঞ্চলের সাথে মধ্য এশিয়া রাশিয়া থেকে সংযুক্ত হয়ে এটা ইউরোপ পর্যন্ত সম্প্রসারিত হবে সড়কপথ এবং রেলপথ। অন্যটা হচ্ছে এর একটি মেরিটাইম বাউন্ডারি, অর্থাৎ চীনের একটি অংশের সাথে দক্ষিণ পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়ার সাথে এক ধরনের সংযোগ স্থাপন করা। এবং এই যে মেরিটাইম সিল্ক রোডের যে কথা বলা হচ্ছে, এবং চীনের যে সরকারি ভাবে যে ম্যাপ, সেই ম্যাপে আমি দেখেছি সেখানে কলকাতা বন্দরকে তারা আইডেন্টিফাই করলো, বাংলাদেশের সমুদ্র বন্দরকে তারা আইডেন্টিফাই করেনি। তবে আমি মনে করি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন এবং তিনি ভারতীয় একটি পত্রিকায় যে সাক্ষাৎকার দিয়েছেন, তাতে তিনি পরোক্ষভাবে ওয়ান বেল্ট ওয়ান রোড কর্মসূচির প্রতি তার সমর্থনের কথা বলার চেষ্টা করেছেন। বিশেষ করে তিনি বিসিআইএম এর কথাটা বলেছেন। আপনি জানেন যে বাংলাদেশ, চায়না, ভারত এবং মিয়ানমার নিয়ে যে একটি উপ আঞ্চলিক সহযোগিতা অর্থনীতির জোট গড়ে উঠছে, সেটাকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে এই ওয়ান বেল্ট ওয়ান রোডের কর্মসূচিটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যদি ভবিষ্যতে সোনাদিয়ায় একটি গভীর সমুদ্র বন্দর নির্মাণ করা যায়, যে ব্যাপারে চীনের আগ্রহ রয়েছে এবং চীন এই কথাটাও বলেছে যে প্রয়োজন হলে অন্য কারো সাথে, অন্য কোন দেশের সাথে সে সম্পর্ক থেকে এই সোনাদিয়ায় গভীর সমুদ্র বন্দরটি নির্মাণ করতে পারবে, রাজি আছে সে, সেক্ষেত্রে সোনাদিয়াতে যদি একটি গভীর সমুদ্র বন্দর হয় তাহলে এর সাথে বিসিআইএম এর যে কানেক্টিভিটি, সে কানেক্টিভিটিটা সংযুক্ত হবে এবং আমি মনে করি এটা বাংলাদেশের জন্য একটা বড় ধরনের অর্থনৈতিক নতুন একটা দিগন্তের সূচনা করবে।
এই যে কানেক্টিভিটির কথা আপনি বললেন, এই কানেক্টিভিটির সঙ্গে অবশ্য একটা ভূ রাজনৈতিক বিষয় জড়িত আছে, সেটাও আপনি একটু আগে উল্লেখ করেছিলেন। তো চীনের সঙ্গে বাংলাদেশের এই পরিবর্তিত সম্পর্ক, বাংলাদেশ ভারত এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের সম্পর্কে কি ধরনের প্রতিক্রিয়া ফেলতে পারে?
দেখুন, এটা খুব সঙ্গত কারণেই বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক, বিশেষ করে শি জিনপিং এর বাংলাদেশ সফরের পর যে ধরনের চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সেখানে সরাসরিভাবে আমি এমন কোন চুক্তিকে দেখিনি যেটা সরাসরিভাবে ওয়ান বেল্ট ওয়ান কর্মসূচিকে সমর্থন করবে। ফলে ভারতের যত উদ্বেগই থাকুক না কেন, চীনের পক্ষ থেকে যেমনি বলা হয়েছে যে ভারত এবং চীন যদি একসাথে কাজ করতে পারে ভবিষ্যতে, তাহলে এই অঞ্চলের রাজনীতিটা পরিপূর্ণ বদলে যাবে। ফলে আমার মনে হয় না কখনো যে ভারতের সাথে চীনের যে সম্পর্ক কিংবা ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, এই সম্পর্ক কখনোই ভারত চীন সম্পর্কের মধ্যে দিয়ে প্রভাবিত হবে কিংবা বাংলাদেশ চীন সম্পর্কের মধ্যে দিয়ে প্রভাবিত হবে, কিংবা এই এই সম্পর্কটা ভারত বাংলাদেশ সম্পর্ককে আদৌ প্রভাবিত করতে পারবে। অর্থাৎ চীন তার বাণিজ্যিক স্বার্থে এবং কানেক্টিভিটির স্বার্থে একটি দেশের সাথে সম্পর্ক রক্ষা করে, বাংলাদেশের সাথেও সে সম্পর্ক রক্ষা করে আসছে এবং ভারতের সাথে একইভাবে সে সম্পর্ক রক্ষা করবে। ফলে এতে করে সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের কোনো পরিবর্তন হবে বলে আমার মনে হয় না। আর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে যেটা বলা যায়, মার্কিন যুক্তরাষ্ট্র খুব সঙ্গত কারণেই এই পরিবর্তনটা লক্ষ্য করবে, তার তবে এতে করে খুব একটা পরিবর্তন হবে বলে আমার কখনো মনে হয়।
তা আপনার কি মনে হচ্ছে যে এই সহযোগিতা কেবলমাত্র অর্থনৈতিক সহযোগিতার মধ্যে সীমিত থাকবে, নাকি ওই অঞ্চলে চীনের এক ধরনের আধিপত্যের কারণ হবে?
একদমই না, কারণ চীনের এই বর্তমান শি জিনপিং যিনি প্রেসিডেন্ট, তার ফরেন পলিসির ক্ষেত্রে আমি যেটা অবজার্ভ করেছি তাতে করে তার বক্তব্যের মধ্যে স্পষ্ট বলা আছে, চীন অন্য কোনো দেশের অভ্যন্তরীণ ঘটনায় হস্তক্ষেপ করে না এবং প্রভাব বিস্তার করে না, আধিপত্য বিস্তার করে না, তার বক্তব্যের মধ্যে আমি পেয়েছি অতীতে। ফলে বাংলাদেশের ক্ষেত্রে যে সম্পর্কের যে ভিত্তি, আমি বলবো যে অর্থনৈতিক ভিত্তিটাই হলো মূল প্রাধান্য এখানে, এক্ষেত্রে স্ট্র্যাটেজিক কোনো স্বার্থ চীনের থাকলেও থাকতে পারে, কিন্তু তা কোনো বড় ধরনের প্রভাব ফেলবে না।
বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের বর্তমান একটা শীতল সম্পর্ক চলছে নানাবিধ কারণে আমরা জানি। চীন বাংলাদেশ সম্পর্কের কারণে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের কোনো পরিবর্তন আসার সম্ভাবনা আছে কি?
আপনি ঠিকই বলেছেন, বেশ কিছু ইস্যুতে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্কের অবনতি হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী এটা স্পষ্ট করে বলেছেন যে কোন কারণে বাংলাদেশ পাকিস্তান অনুষ্ঠিতব্য সাত সম্মেলনে যায়নি। এক্ষেত্রে বাংলাদেশের সাথে চীনের যে সম্পর্ক, এটা এটা কমপ্লিটলি ডিফারেন্ট। এই সম্পর্কের উপর ভিত্তি করে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্কের উন্নতি করবে এটা যদি কেউ মনে করে থাকে, তিনি ভুল করবেন। চীনও এক্ষেত্রে সম্পর্ক বৃদ্ধি করার ব্যাপারে আদৌ কোনো উদ্যোগ গ্রহণ করবে না।
অধ্যাপক তারেক শামসুর রহমান, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
জি, আপনাকে অনেক ধন্যবাদ।
এই সম্পর্কে আজই ফেসবুক লাইভে দেখবেন বিস্তারিত আলোচনা, বাংলাদেশে রাত ১১টায়, ভারতে রাত ১০:৩০টায়, আর এখানে ওয়াশিংটনে বেলা ১টায়।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এই সপ্তাহে আমাদের কলিং শো হ্যালো ওয়াশিংটনের বিষয় হচ্ছে বাংলাদেশ চীন সম্পর্কের নতুন দিক। প্রযুক্তির কল্যাণে তৈরি রোবটরা এতদিন যুদ্ধক্ষেত্র, অফিস কিংবা গৃহস্থালির কাজে সাহায্য করলেও এবার তাদের দেখা যাবে শেফ হিসেবে। আর রোবটকে মানুষের রন্ধনশৈলীর এই গুণাগুণ দেওয়ার কাজটি করছে মলি রোবোটিক্স নামে একটি কোম্পানি। ভয়েস অফ আমেরিকার টড গ্রোসহ্যান্ডসের রিপোর্ট থেকে বিস্তারিত জানাচ্ছেন সাবরিনা চৌধুরী।
এমন একটা পৃথিবীর কথা ভাবুন তো, যেখানে আপনি সারাদিনের কাজ শেষে ঘরে ফিরেই দেখছেন একটা রোবট আপনার জন্য খাবার রান্না করে রেখেছে। অনেকের কাছে ব্যাপারটা স্বপ্নের মতো মনে হলেও প্রযুক্তির কল্যাণে এখন সেটাও বাস্তবতার পথে। এমন একটি রোবট নির্মাণ করেছে মোলে রোবোটিক কোম্পানি। এই রোবটটির জন্য রয়েছে একটি নির্দিষ্ট স্থান যেখানে রান্না করার জন্য যাবতীয় সামগ্রী মজুদ থাকে। যেমন চুলা, বেসিন, শাকসবজি কাটার জন্য লম্বা একটি টেবিল, রান্নার হাঁড়ি, রান্নার উপকরণ, লবণ, হলুদ, মরিচ, আদা, রসুন, পেঁয়াজ সবকিছুরই যোগান রয়েছে এবং জায়গাটি কাঁচ দিয়ে ঘেরা। পাশে থাকা টাচ স্ক্রিনে পছন্দসই রেসিপি বেছে নিয়ে রোবটটিকে নির্দেশ দিলেই রোবটটি রান্নার কাজ শুরু করে। এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মার্ক ওলেকেন 2014 সালে প্রথম এ ধরনের রোবট তৈরির পরিকল্পনা মাথায় আসে তার।
You can read the recipe in the books or in the internet, but you can never try it. So you can do it by yourself, but it doesn't mean it's the same dish.
টাচ স্ক্রিনটিতে ইন্টারনেট সংযোগ দেওয়া আছে। সেখান থেকে বিশ্বের যে কোনো দেশের রেসিপি বের করে নিয়ে রোবটকে নির্দেশ দেওয়া সম্ভব। যেমন আপনি বাংলাদেশের খিচুড়ি খেতে চাইছেন অথবা ইটালিয়ান পাস্তা, রোবটিক কিচেনটিতে উপকরণ মজুদ থাকলে এবং রেসিপি প্রোগ্রাম করা থাকলে নিমেষেই তা তৈরি হয়ে যাবে। বিজ্ঞানীরা এই রোবটটিতে 3D মোশন ক্যামেরা সংযোগ করেছিলেন, তাতে করে রোবটটি একটি শেফের সব রকম কার্যক্রম তার ক্যামেরার মাধ্যমে তার মেমোরিতে সংরক্ষণ করে রেখেছে এবং সেভাবেই একজন দক্ষ বাবুর্চির মতোই সে রান্না করে। এর নির্মাতারা আশা করছেন অদূর ভবিষ্যতে প্রতিটি পরিবারের জন্য একটি করে রোবট কিচেন থাকবে। সেদিন আর বেশি দূরে নয়, কোনো বাসায় বেড়াতে গেলে আপ্যায়নের দায়িত্বটা পালন করবে রোবট, এমনটাই আশা করছেন এর নির্মাতারা। তারা বলছেন একসময় কম্পিউটারের কথা ভাবাই যেত না, আর এখন কম্পিউটার ছাড়া এক মুহূর্তও চলে না, তাই এমন একটা সময় আসবে যখন সব বাড়িতেই থাকবে একটা করে রোবট কুক। বাড়ির গিন্নি বা কর্তা যে কেউ হোক না কেন, মুক্তি পাবেন রান্নার ঝামেলা থেকে।
Welcome to English in a minute.
না, ঠিক এক মিনিটে নয়, মাত্র কয়েক মিনিটে ইংরেজি শেখার এই আয়োজনে আপনাদের স্বাগতম।
আর এই অনুষ্ঠান রেডিওতে শুনবেন, ওয়েবসাইটে দেখবেন প্রতি মঙ্গলবার।
এখন চিঠিপত্রে জবাব দিচ্ছেন রোকেয়া হায়দার।
মিতালির আসর থেকে শ্রোতাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, আশা করি সকলে ভালোই আছেন। চিঠিপত্রের আসর, ইমেল এসেছে এবং ফেসবুকেও অনেক মন্তব্য আসছে। ইমেলে ডাকযোগে চিঠি এসেছে। ইমেলে আজকে চিঠি লিখেছেন জাকির হোসেন জীবন, রাজগঞ্জ, কলেজপাড়া, মনিরামপুর, যশোর, বাংলাদেশ থেকে। তিনি লিখছেন যে, তার চিঠি থেকে পড়ছি, চলে আসলাম আবারও ভয়েস অফ আমেরিকার ভালোবাসার টানে। আমি কিছু উপহার সামগ্রী পেতে চাই। ভাই, ভালোবাসার টানে তো এসেছেন, উপহার সামগ্রীও তো পাবেন অবশ্যই, কারণ বছর শেষ হচ্ছে, এরপর ক্যালেন্ডার হাতে এসে যাবে 2017। তো আপনি কেন চলে গিয়েছিলেন, আবার যে ফিরে এলেন? দেখুন, ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগ থেকে বেশি দূরে থাকা সম্ভব নয়। যাই হোক, এই মুহূর্তে টেলিফোনে যোগাযোগ হয়েছে আমাদের একজন শ্রোতার সঙ্গে পশ্চিমবঙ্গে। আসুন আমরা দেবাশিস গোপের সাথে যোগাযোগ করি। হ্যালো।
হ্যালো
দেবাশিস গোপ, আপনাকে বিজয়ের শুভকামনা জানাচ্ছি, যদিও একটু দেরি হয়ে গেল। তো আপনি ভালো আছেন? ধন্যবাদ ভাই। তো পুজো কেমন কাটলো?
হ্যাঁ, পুজো বা মানে মিলেমিশে কেটেছে ভালো মন্দ। তার কারণ আমাদের তিন দিন আর কি পুজোর যে মেন তিন দিন, সপ্তমী, অষ্টমী, নবমী, তিন দিনই আমাদের এখানে মানে মাঝে মাঝে বৃষ্টি হয়েছে,
সেটা তো অবশ্যই হয়। কারণ এমনি আপনি যদিও দক্ষিণ, আপনি তো দক্ষিণ দিনাজপুরে, তাই না?
দক্ষিণ দিনাজপুর,
হ্যাঁ, কুশমন্ডি দক্ষিণ দিনাজপুর। তো সেখানে হলো কলকাতার মতো এত উৎসব আনন্দ তো আর হয় না, আনন্দ হয় কিন্তু এত উৎসব মুখর বোধহয় হয়ে ওঠে না। আজকেও তো একটি অনুষ্ঠান চলছে, তাই না? আপনি তো কিছুক্ষণ আগেই বললেন।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে নিরঞ্জনের ব্যবস্থা, আজকে বেশিরভাগ পুজো মণ্ডপই হয়েছে। এখানে নটি পুজো হয়, নটির মধ্যে আজকে সাতটি বিসর্জন হচ্ছে, দুটি আগের দিনে হয়েছে মানে দশমীতে হয়েছে। তো এখানে একটা বিশেষত্ব আছে, এখানে ফটকাবাজি মানে আতশবাজি পোড়ানো হয়। হ্যাঁ, তিন চারটে ক্লাবে তারা ওই আমাদের একটা মোড় আছে, মাথা মোড়, সেখানে
সবার জন্য রইল শুভ বিজয়া এই শুভকামনা। এরপরের ধন্যবাদ। এরপরের ইমেলটি পাঠিয়েছেন অনুষ্ঠান শুনছেন অজয় কুমার সরকার, তিনি লিখেছেন হটুদেয়ান নাগেরপাড়া বর্ধমান থেকে। তিনি লিখছেন যে মিডিয়াম ওয়েভে অনুষ্ঠান প্রায় শোনা যায় না, মাঝে মধ্যে অসুবিধা হয়, তো কিছু একটা ব্যবস্থা করুন। দেখুন, শ্রোতাদের কাছ থেকে আমরা এই অভিযোগ তো প্রায় শুনছি, কর্মকর্তাদের বলা হয়েছে এবং প্রকৌশল বিভাগকেও জানানো হয়েছে, আশা করি তারা কিছু একটা সুরাহা করবেন, সেটাই আমরা আশা করছি। এস এম সাবেদ আলী তিনি চিঠি লিখেছেন চাম্পাই কাপড়ায় কাকরাইল বাজার কালীগঞ্জ ঝিনাইদহ থেকে। চিঠি লেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। মিতালি রাশোর আজ এ পর্যন্তই।
সময় এখন সংক্ষিপ্ত সংবাদ শোনার। সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ শোনাচ্ছেন তাহিরা কিবরিয়া।
বাংলাদেশ সফররত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আশা প্রকাশ করেছেন চীন এবং বাংলাদেশের বর্তমান দ্বিপাক্ষিক সহযোগিতার সম্পর্ককে আগামী দিনে কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করা হবে। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বৈঠকে দুই দেশ খুবই ঘনিষ্ঠভাবে আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে পারস্পরিক স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে একমত হয়েছে। থাইল্যান্ডের শোকার্ত জনগণ তাদের প্রিয় প্রয়াত রাজা ভূমিবল আদুলিয়াদের প্রতি শেষ সম্মান জানানোর জন্য কালো পোশাক পরিধান করেছে। রাজা বৃহস্পতিবার 88 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাসপাতাল থেকে রাজার মরদেহ শুক্রবার দুপুরে গ্র্যান্ড প্যালেসের দুসিত মাজা প্রাসাদ থ্রোন হলে নিয়ে যাওয়ার সময় রাস্তার দুই ধারে হাজার হাজার শোকাহত মানুষ তার প্রতি শেষ সম্মান জানানোর জন্য সমাবেত হয়। তার উত্তরাধিকারী যুবরাজ মহাবাজির আলং কর্ণ তার পিতাকে শেষ শ্রদ্ধা জানান এবং রাজকীয় স্নান সহ শেষ কৃত্যের আনুষ্ঠানিকতা পালন করেন। সিরিয়ার পর্যবেক্ষণ দলের মতে বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পোতে রাশিয়ার যুদ্ধ বিমান ও সিরিয়া সরকার জোর বিমান হামলা চালিয়েছে। রাত থেকে শুরু হওয়া ওই হামলা শুক্রবার পর্যন্ত চলতে থাকে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর রিপোর্টে বলা হয়েছে আলেপ্পোর পূর্বাঞ্চলেই শুক্রবার সকাল পর্যন্ত ডজন খানেক বিমান হামলা হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিক্স বিমস্টেক লিডার্স আউটরিচ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। ভারতের গোয়ায় অনুষ্ঠিত ওই সম্মেলনের পাশাপাশি তিনি রাশিয়ার প্রেসিডেন্ট এবং ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়া সঙ্গীতশিল্পী বব ডিলনকে অভিনন্দন জানিয়েছেন। এ সম্পর্কে আমির খসরুর রিপোর্ট।
কিংবদন্তি সঙ্গীত শিল্পী বব ডিলানের নোবেল সাহিত্য পুরস্কার লাভ করায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। শুক্রবার প্রেরিত এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে বব ডিলানের ব্যক্তিহীন সমর্থনের কথা স্মরণ করেন। তিনি মুক্তিযুদ্ধে শরণার্থীদের সহায়তার জন্য নিউ ইয়র্কের মেডিসন স্কোয়ারে অন্যান্য শিল্পীদের সঙ্গে কনসার্টের আয়োজন করেছিলেন।
যুক্তরাষ্ট্র এবং কিউবার মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়ানোর উদ্দেশ্যে আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন শুক্রবার কিউবার ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার কথা ঘোষণা করেছে। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোয়েটা শহরে শুক্রবার বন্দুকধারী মোটরসাইকেল আরোহীরা পাকিস্তানি আধা সামরিক বাহিনীর অন্তত 3 জন সেনাকে হত্যা করেছে।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। অনুষ্ঠান পরিবেশনায় আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন লিনাস রিমকাস। আগামীকালের অধিবেশনের আমন্ত্রণ জানিয়ে আর বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আমি জয়তী দাশগুপ্ত আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।
This program has come to you from the Voice of America, Washington.